إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة نار. وبعد أحبتي في الله السلام عليكم ورحمة الله وبركاته. أذكر بإذن الله تعالى جزي الله سبحانه وتعالى ولك التوفيق بأن یہ بشیٹا نہیں آمد آلو چلا کنتے چیزی شیٹا ہچے علم علم ہے بشیٹا یہ بشیٹ کسی حق تم تم بے خوف ہم ایسے کنتے ہیں کہ اللہ سبحانہ وتعالی سبی عمد سبائی کے توفیق دین تھا اللہ دارہ بھائی جبا پہ اے رسولے کوئی ایسا بھی نمی اکمد شیٹا آلو چلا کر گو انشاءاللہ এলমের বিষয়টাকে আমি তিনটা ভাগে ভাগ করতে চেয়েছি। প্রথমত আমাদেরকে আমরা আলোচনা করবো যে এলিম কি, এলিম কাকে বলে, এলমের হাকিক কি, এলমের পরিচয় সমস্ত বিষয় নিয়ে আমাদের প্রথম ধাপ আলোচনা। তৃতীয় পর্যায়ে ইনশাআল্লাহ আমরা এলমের শুরু, এলমের আদাব, এই সমস্ত বিষয় এবং তৃতীয় পর্যায়ে যে বিষয়টা আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে আলিম কারা, উলামা কারা এবং আমরা কিভাবে এলিম অর্জন করব, কোথা থেকে এলিম অর্জন করব। ইনশাআল্লাহ এই তিনটা ধাপে আলোচনার আশা রাখতেছি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেন। আসসালামু আলাইকুম। প্রথম পর্যায়ে আমরা আমাদের জানা দরকার যে এলিম কাকে বলে, মা হল এলিম। এলিমের পরিচয় দিতে গিয়ে, সংজ্ঞা দিতে গিয়ে শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে এলিম হল ইদ্রাক শাই আলা মা হুয়া আলাইহি ইদ্রাক মুস্তাকিমা, যে কোনো বিষয়কে এমনভাবে জানা যেভাবে বিষয়টি আছে ঠিক ওইভাবে কোনো বিষয়কে জানা, একে হেলি এলমের সাধারণ অর্থ হল যে কোনো বিষয় যেভাবে আছে সেভাবে সেটাকে সুদৃঢ়ভাবে জানা, একই এলিম বলে সাধারণভাবে এলিমের অর্থ হয়েছে। علم ابن عبد البر رحمه الله তিনি আসলে এলিমের যে অর্থ করেছেন সেটা হলো একই অর্থ, যে কোনো বস্তুকে তার মৌলিকত্ব সহকারে বিষয়টা যেভাবে আছে সেভাবে এটাকে সুদৃঢ়ভাবে জানা, এমনভাবে জানা যে জানার পরে এটার মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। এই জানাটা মানুষের জানার ছয়টা স্তর আছে, যে আমরা যখন কোনো বিষয় সম্পর্কে কারো এলিম হয়, তখন এই এলিমটা ছয়টা, এই এলিমটা তার ছয়টা পর্যায়ে থাকে। কোন বস্তু সম্পর্কে মানুষের জ্ঞানের ছয়টা স্তর রয়েছে। একটা হলো যেটাকে এলিম বলা হয়, প্রথম স্তর হলো এবং সর্বোচ্চ স্তর হলো এলিম, যে এমন ভাবে জানা যে জানাটা সুদৃঢ়, সুগভীর এবং সুস্পষ্ট, যার মধ্যে সন্দেহ সংশয় কোনো কিছু নেই। এটি হচ্ছে এলিম, এটা হচ্ছে জানার সর্বোচ্চ স্তর। জানার দ্বিতীয় স্তর যেটা বলা হয় জাহলে বাসিত, জাহলে বাসিত হইল কি, এটা যে কোনো বিষয় সম্পর্কে কোনো কিছু না জানা, আদৌ কিছু না জানা। এই না জানাটাও কিন্তু এলিম, না জানাটাও কিন্তু কোনো বিষয় সম্পর্কে জানা, যে এই বিষয় সম্পর্কে আমি জানি না, এটাও কিন্তু একটা জানা, একটা এটা একটা জ্ঞান, এটাকে বলা হয় জাহলে বাসিত। যেমন একজন লোককে জিজ্ঞেস করা হলো যে আপনি কম্পিউটারে এমএস ওয়ার্ড সম্পর্কে কিছু জানেন কিনা, একজন কৃষককে জিজ্ঞেস করা হলো, সে বললো না আমি এই বিষয়ে কিছুই জানি না। তো ওই লোকটা এইটুকু যে রিয়েলাইজ করতে পারছে যে এমএস ওয়ার্ড সম্পর্কে তার কিছু জানা নাই, সে আদৌ কিছু জানে না, এই রিয়েলাইজটা, এটাও কিন্তু এক ধরনের এলিম, এটা এক ধরনের জ্ঞান। নতুবা ব্যবহার টাইপের যদি কেউ হয়, বেকুব টাইপের কেউ কিছু হয়, তো বলবে যে ওইটাও মনে হয় লাঙ্গলের কোনো হয়তো কোনো একটা পাঠ হবে বা অন্য কিছু হবে, তো বলবে হ্যাঁ এমএস ওয়ার্ড ওইটা 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 হয়তো আমি বুঝি, এটা মনে হয় 22 নম্বর ওয়ার্ড বা 23 নম্বর ওয়ার্ডের কথা বলতেছে, তো এখানে তো আমি গেছি বা চিনি ওই এলাকাটাই। এটা না বলে যখন তার যে না আমি বিষয়ে আগেও কিছু জানি না, তাহলে বুঝতে হবে যে লোকটা তার মধ্যে একটা ইলম আছে, এটাকে বলা হয় জাহলে বাসিত। তৃতীয় হলো যে জানার তৃতীয় স্তর হলো জাহলে মুরাক্কাব, জাহলে মুরাক্কাব। জাহলে মুরাক্কাব হলো এটা যে কোনো বিষয়কে তার বিপরীত অবস্থায়, যে বিষয়টা যেভাবে আছে তার বিপরীতভাবে বিষয়টাকে জানা, যে বিষয়টা যেভাবে আছে সে বিষয়কে তার ঠিক বিপরীত ভাবে জানা। যেমন একটা বিষয়, যেমন হয়তো কেউ যদি জানে যে না আগুন আগুন গরম, এক সবাই জানে, কিন্তু ওই লোকটা জানতেছে যে না আগুন এটা তো ঠান্ডা, তাহলে এটা হলো কি জাহলে মুরাক্কাব, যে কোনো বিষয়টা যেভাবে আছে তার ঠিক বিপরীত অবস্থায় বিষয়টিকে জানার নাম হলো জাহলে মুরাক্কাব। জাহিল মুরাক্কাব বলা হয় ওই লোককে, যে সে নিজে জাহিল, যে এটাই সে বুঝতেছে না, যে সে ওই বিষয় সম্পর্কে অজ্ঞ সেটাও বুঝতে পারতেছে না, এটি হচ্ছে জাহিলে মুরাক্কাব। নিজের জেহালতকে, যে আমি কোন বিষয় সম্পর্কে অজ্ঞ এই জিনিসটা বোঝা, এটাও কিন্তু এক ধরনের জ্ঞান। আর যে লোকটা এটুকু বুঝতে পারবে না যে সেই বিষয় সম্পর্কে অজ্ঞ, তাকে বলা হয় জাহিলে মুরাক্কাব। আর জাহিলে মুরাক্কাব হলো ওইটা যে কোনো বিষয়কে তার বিপরীত অবস্থায় জানা। এই বা জানার চতুর্থ স্তর হলো ওহম, চতুর্থ স্তর হলো অহম। অহম বলা হয় এটা ইমাজিন বা কল্পনা। কল্পনা হলো কি, এমন জিনিস যে কোন বিষয়কে, বিষয় সম্পর্কে এমন একটা ধারণা বা এমন একটা কল্পনা করা, যে এই কল্পনার সাথে সাথে যে নিজে কল্পনা করতেছে কিন্তু বিপরীত দিকটাই তার কাছে অধিক সঠিক হওয়ার, বিপরীত দিকটাই অধিক সঠিক হবে এইটুকু তার দেশে এই এই ধারণা পোষণ করতেছে। একজন লোক কল্পনা করতেছে একটা বিষয়ে, কিন্তু এর বিপরীতটাকে সে প্রাধান্য দিচ্ছে, এটা হচ্ছে অহম। যেমন একজন লোক কল্পনা করলো যে মহাকাশে সে একে একে বসে যাবে, এই যে তার যে একটা কল্পনা, সে নিজে বুঝতেছে এইটুকু যে না এই হেঁটে হেঁটে মহাকাশে পৌঁছে যায় এটা এটা হয়তো আদৌ সম্ভব না, কিংবা এটা অনেক কষ্টকর ব্যাপার। বিপরীত দিক থেকেই সে প্রাধান্য দিচ্ছে, এরপরেও সে বিষয়টা সম্পর্কে একটা কল্পনা করতেছে, কিন্তু যে কল্পনাটা করতেছে তার নিজের ধারণাতেই তার কল্পনার সপক্ষে প্রাধান্য দিচ্ছে না ওইটাকে, বরং এর উল্টো দিক থেকেই সে প্রাধান্য দিচ্ছে, যে উল্টোটাই সঠিক হবে, কিন্তু এরপরে একটা কল্পনা করতেছে যে যদি এমন হতো আমি হতাম সকালবেলার পাখি, সকালবেলার পাখি একজন মানুষ কল্পনা করতে সে যদি হতো, কিন্তু এটার সাথে সাথে বুঝতেছে যে তার সকালবেলার পাখি তার দ্বারা হওয়া সম্ভব হবে না, তার ডানা হবে না, সে উঠতে পারবে না। কিন্তু এটা হলো কি তাখাইল বা খেয়াল বা ওয়াহাম, কল্পনা। এই যে কল্পনা করা এটাও এক ধরনের জ্ঞান, যে কোন বিষয় সম্পর্কে একটা কল্পনা করা যে বিষয়টা হয়তো এমন এমন এমন, বিষয়টা হয়তো এভাবে এভাবে হতে পারে। এই যে বিষয় সম্পর্কে ন্যূনতম একটা কল্পনা করা বা ন্যূনতম একটা ধারণা রাখা, এটাও এক পর্যায়ের জ্ঞানের এক ধরনের জ্ঞান। জ্ঞানের চতুর্থ স্তর হল সন্দেহ। সন্দেহ, সন্দেহটা হলো কি এমন একটা বিষয় যে কোনো বিষয় সম্পর্কে একটা ধারণা এমন ভাবে পোষণ করা যে সে যে ধারণা সে যেটা চিন্তা করতেছে এইটা বিষয়টা এমন হতে পারে অথবা এর বিপরীত হতে পারে, দুটো সাইডেই তার কাছে সমান, কোনো দিকে কোনো দিকে প্রাধান্য দিতে পারতেছে না, দুটোই সমান। যেমন এর একটা উদাহরণ আমরা দিতে পারি যে আগামী 10 দিনের মধ্যে বা আগামী সপ্তাহে শেয়ার বাজারের অবস্থা ভালো হতে পারে অথবা খারাপ হতে পারে, এই সম্পর্কে একজন লোক একটা ধারণা পোষণ করলো, ভালো হতে পারে কিংবা খারাপ হতে পারে, সন্দেহ এই বিষয়ে তার সংশয় আছে। কিন্তু বলিল যে ভালো হবে এটা কিন্তু এই দিকটা তার কাছে প্রাধান্য পাচ্ছে না, কিংবা খারাপ হবে সেটাও তার কাছে প্রাধান্য পাচ্ছে না, দুইটা দিকে সমানভাবে সে চিন্তা করতেছে, এটাকে বলা হয় শাক, এটাকে বলা হয় শাক। শাক ওয়াহাম এই এই বিষয়গুলা কোরআন এবং সুন্নার মধ্যে অনেক জায়গায় বা দিনে ইসলামের উলুমা ইসলামিয়ার মধ্যে এই পরিভাষাগুলা অনেক ক্ষেত্রে ব্যবহার হয়েছে, যার কারণে এই শব্দগুলার অর্থটা ভালো করে তাদের মনে রাখা দরকার। ওয়াহাম যেটা হলো যে বিপরীত দিকটা, যে একজন লোক একটা বিষয় কল্পনা করবে কিন্তু এর বিপরীত হওয়াটাই তার কাছে প্রাধান্য পাবে, আর সাতটা হলো যে না উভয় দিকে একটা জিনিস সে সন্দেহ করতেছে এর মধ্যে এইটা হতে পারে নাও হতে পারে, কোন দিকে প্রাধান্য পাচ্ছে না, দুইটাই থাকবে বিষয়টা নিয়ে পুরোপুরি সন্দেহ। এই সাত সন্দেহ এটাও জ্ঞানের একটা স্তর। আর জ্ঞানের আরেকটা স্তর হলো জ্ঞান। জ্ঞান জ্ঞান এটা হলো যে ধারণা, অনুমান বা ধারণা। অহম এবং জ্ঞানের মধ্যে ডিফারেন্স হল, অহমটা হলো কি আমরা বলছি যে কল্পনা, অহমের অর্থ হলো কল্পনা, আর জ্ঞান অর্থ হলো কি ধারণা। এই দুইটার মধ্যে পার্থক্য হলো অহমের মধ্যে বিপরীত দিকটা সে যেটা কল্পনা করতেছে আর বিপরীত হওয়াটাই প্রাধান্য পাবে, ওই দিকটাই তার কাছে প্রবল মনে হবে, আর জ্ঞানের মধ্যে সে যেটা ধারণা করতেছে ওই সঠিক হওয়া ধারণাটা তার কাছে প্রবল হবে, এবং এর বিপরীত বিষয়টা না হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনাটা খুব ক্ষীণ হবে, সে যেটা ধারণা করতেছে এটাই সঠিক হবে, এটাই তার প্রবল ধারণা। জন এবং অহমের মধ্যে হইল এই এই পার্থক্য। যেমন ধারণার একটা উদাহরণ হল যে বর্তমানে যেহেতু রেইনি সিজন, সুতরাং আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে যেহেতু রেইনি সিজন বা যে কোনো কারণে, যে তার কাছে এমন কিছু নিদর্শন বা এমন কোনো কিছু আলামত সে পাচ্ছে, যে আলামতের ভিত্তিতে সে যেটা ধারণা করতেছে যে আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে, এই ধারণাটা তার কাছে প্রবল। হ্যাঁ, বৃষ্টি না হওয়ার ধারণাটা খুবই ক্ষীণ, এটাই হলো বিজ্ঞান ধারণা, যে বিষয়ে ধারা পোষণ করছে ওইটাই প্রবল হবে এবং এটাই প্রাধান্য পাবে। এই হলো ইলমের ছয়টা স্তর, মানুষের জানার ছয়টা স্তর, তার মধ্যে সর্বোচ্চ স্তর হলো ইলম। এলিম বলা হয় ওইভাবে জানাকে যে জানার পরে, যে জানার মধ্যে কোনো ধরনের কল্পনা থাকবে না, কোনো ধরনের সন্দেহ থাকবে না, কোনো ধরনের ধারণা থাকবে না, সব কিছুর উল্টে সুদৃঢ়ভাবে সুস্পষ্টভাবে এবং সন্দেহাতীতভাবে অকায়িত্বভাবে কোনো কিছু জানা, সেটাই হচ্ছে এলিম। علم أي هذا علم العلم الجنار بابن الشهور أمر أمراشي جي علم كي بابي أرجيتو هاي علم شدر أمراشي جنار لي علم كي بابي أرجيتو هتے پارے كي بابي علم أرجن كورا جائب ومانوش كي بابي علم أرجن كورا علم تا شدر أرجيتو هاي কোনো বিষয় সম্পর্কে মানুষের জানাটা অর্জনের দিক থেকে এলিম তাহলে কি দুই ধরনের অর্জনের দিক থেকে মানে এলিম যেভাবে অর্জন করা যায় সেই দিক বিবেচনায় এলিম দুই ধরনের অর্থাৎ দুইভাবে এলিম অর্জিত হয় একটা হলো কি জরুরি যেটা হলো কি অকাক্ষ ভাবে আর একটা হলো কি নজরি কিংবা এটাকে বলা হয় একটি যেটা মানুষ অর্জন করে মানুষ অর্জন করে একটি হলো যেটা অর্জন করে সচেষ্টায় অর্জন করা আর একটা হলো বিনা চেষ্টায় অর্জিত হওয়া এই নিয়ে দুইভাবেই আসতে পারে বিনা চেষ্টায় অর্জিত হতে পারে সচেষ্টায় এলিম অর্জন করা যায় সুতরাং অর্জনের দিক থেকে এলিম দুই ধরনের জরুরি এবং একটি বলা হয় যে এটা অর্জিত বা কষ্টলব্ধ একটা হলো কি কষ্টলব্ধ আর একটা হলো কি মানে অকাক্ষ ভাবে যেটা হলো কি কষ্ট ছাড়া এমনিতে এটাকে জরুরি যেটা এটাকে দাদিহীও বলা হয় যে এমনিতেই স্বাভাবিকভাবে যে জ্ঞান অর্জিত হয় কোনো ধরনের প্রচেষ্টা ছাড়া কোনো ধরনের শ্রম ছাড়া যে জ্ঞান অর্জিত হয় সেটাকে বলা হয় এমনি জরুরি কিংবা এমনি দাদিহী আর একটা হলো কি যে আইন নজরি কিংবা আইন একটি যেটা মানুষ কষ্ট করে চিন্তা গবেষণা করে লেখাপড়া করে যেটা অর্জন করে সেটা হলো আইন নজরি এবং অন্য একটি চাবি অর্জনের দিক থেকে এগুলো দুই প্রকার যে জ্ঞানটা মানুষের এমনিতেই কোনো কষ্ট ছাড়া এমনিতেই অর্জিত হয় এই অর্জনটা এমনিতেই অর্জন হয় এটাও কিভাবে হতে পারে যে এটা তার আকল দিয়ে তার বুদ্ধি দিয়ে তার বুদ্ধি এমনিতেই এই বিষয়টার জ্ঞান তার বুদ্ধির মধ্যে এমনিতেই ওই বিষয়ের জ্ঞান অর্জিত হয়ে যায় আর একটা হলো যে তার হাওয়াজ বা ইন্দ্রিয় দ্বারা যে সে এমনিতেই ওই বিষয়ের জ্ঞান অর্জন করতে পারে এমনিতেই যে জ্ঞানগুলো অর্জিত হয় এটা দুভাবে হয় আকলের দ্বারা হতে পারে অথবা ইন্দ্রিয়ের দ্বারা হতে পারে আকলের দ্বারা এমনিতেই যে জ্ঞান অর্জিত হয় কোনো কষ্ট ছাড়া যেমন যে কোনো লোক যখনই শুনবে যে আগুন তখন তার বুদ্ধি বা তার আকল সাথে সাথে বলবে যে বিষয়টা গরম যে এটা গরম এখানে কোনো চিন্তা ভাবনার কোনো কিছুর দরকার নেই এখানে তার বুদ্ধি কাজ করতেছে যে আগুন মানেই গরম এটা তার বুদ্ধি স্বাভাবিকভাবে চিত্রটা এটা বলে দিচ্ছে যে আগুন গরম এমনিতেই জ্ঞান অর্জিত হলো এই কিন্তু এটা কিসের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে আকলের মাধ্যমে এটা আকলের বুদ্ধির মাধ্যমে এটা অর্জিত হলো আর আরেকটা হলো যে ইন্দ্রিয়ের দ্বারা এমনিতেই ইন্দ্রিয় যে জ্ঞান অর্জন করে যেমন একজন লোক চোখে দেখলো যে একটা 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 বস্তু লাল এই বিষয়ে চোখ তাহলে দিচ্ছে যে এটা লাল দেখার সাথে সাথে এটা কি হচ্ছে যে এটা লাল একটা সাদা বস্তু দেখার সাথে সাথে তার চোখ বলে দিচ্ছে যে এটা সাদা কিংবা পানিতে হাত দেওয়ার পরে যখন দেখবে যে পানিটা ঠান্ডা তখন তার এই হাত তার শরীর এটা বলে দিচ্ছে যে পানিটা ঠান্ডা বা কিংবা পানি যদি গরম হয় সেটা গরম এই যে ইন্দ্রিয়ের দ্বারা কোনো জিনিসের মধ্যে দুর্গন্ধ নাকের কাছে নেওয়ার সাথে সাথে এটা গন্ধ না সুগন্ধ না দুর্গন্ধ এটা নাক বলে দিচ্ছে একদিন তার কোনো শ্রম কোনো চেষ্টা আছে কোনো চিন্তা কোনো গবেষণা কোনো কিছু প্রয়োজন নেই তাই স্বাভাবিকভাবে যে জ্ঞান অর্জিত হয় সেটা আকলের মাধ্যমে সেটা আকলের মধ্যে অর্জিত হতে পারে অথবা ইন্দ্রিয়ের মধ্যে সেই জ্ঞান আসতে পারে ইন্দ্রিয় বলে দেবে যে এই বিষয়টা কি আর চিন্তা গবেষণা কিংবা লেখাপড়া লেখাপড়ার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয় সেটাকে এলমে একটি চাবি কিংবা এলমে নজরি বলা হয় যেমন অজুর মধ্যে নিয়ত ফরজ কিনা, এইটা এই যে বিষয়টা, এই মানুষের এমনিতেই হবে না। এর জন্য অবশ্যই হাদিস সাকা এগুলো স্টাডি করতে হবে, ওলামা ইকরামদের জিজ্ঞেস করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, তারপরে জানা যাবে যে অজুর মধ্যে নিয়ত ফরজ কিনা। নামাজের শুরুতে নওয়াইতু আনুসল্লিয়া এটা পড়তে হবে কি না, এটা মুখ দিয়ে উচ্চারণ করব না মনে মনে এটা বলতে হবে, এই এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা এটা এই জানতে হবে। এগুলো হলো কি এমনি একটা সাবি, অন্য একটা সাবি, এগুলো কষ্ট করে লেখাপড়া করে এই জ্ঞান অর্জন করতে হবে। তো অর্জনের দিক থেকে জ্ঞান হলো দুই প্রকার, জরুরি কিংবা বদিহি, আর একটা হলো এমনি একটা সাবি কিংবা নাজারি। সাধারণভাবে জ্ঞান জ্ঞানের অর্জনের দিক থেকে এই দুই প্রকার। এরপরে আমাদের যেটা জানা দরকার যে ইলম জানার, আমরা প্রথমে বলছি যে জানার ছয়টা স্তর, কিন্তু ইলমের এই যে জানা বা ইলম যেটা, এই ইলমটার কোয়ালিটির দিক থেকে, কোয়ালিটির দিক থেকে ইলম তিন প্রকার। কোয়ালিটির দিক থেকে ইলম তিন প্রকার, এটা সকল ধর্মাবলম্বী এবং ইভেন যে ফলসফি যারা বা দার্শনিক যারা তাদের তাদের দৃষ্টিতেও যে ইলম কোয়ালিটির দিক থেকে ইলম হলো কি তিন প্রকার, একটা হলো কি ইলম আলা, একটা হলো কি ইলম আউসাত, একটা হলো কি উচ্চ পর্যায়ের ইলম, একটা হলো কি মধ্যম পর্যায়ের ইলম, আর একটা হলো ইলম আসফাল বা নিম্ন পর্যায়ের ইলম। একটা উত্তম কোয়ালিটি, একটা মধ্যম কোয়ালিটি এবং একটা হলো গিয়া ল কোয়ালিটি, ইলমের এই তিনটা কোয়ালিটি। এবং এই তিন কোয়ালিটির ব্যাপারে, ইলমের যে এই তিনটা কোয়ালিটি, এই তিনটা কোয়ালিটির ব্যাপারে সকল ধর্মাবলম্বী একমত, ইভেন যে দার্শনিক যারা তারাও এই তিনটা ইলমের এই তিনটা কোয়ালিটির কথা স্বীকার করেন। এখন সর্বোচ্চ পর্যায়ের কিংবা উঁচু পর্যায়ের ইলম যেটা, এই ইলমটা কি, ইলমে আলা, ইলমে আলা বা উঁচু পর্যায়ের ইলম সেটা হচ্ছে ইলমে দ্বীন। ইলমে আলা হচ্ছে, ইলমে দ্বীন হচ্ছে সর্বোত্তম, সর্বোত্তম ইলম হচ্ছে ইলমে দ্বীন, যে সম্পর্কে কারো কথা বলা, কারো কথা বলার কোনো অধিকার নেই, শুধুমাত্র ওই ধরনের দলিল প্রমাণ ছাড়া, ওই দলিল প্রমাণ ছাড়া যে দলিল এবং যে প্রমাণ সাত আকাশের উপর থেকে আসছে, অর্থাৎ যে সম্পর্কে, যে বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এবং আল্লাহর দেয়া ইলম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ইলম ছাড়া যে বিষয়ে কোনো কথা বলা যায় না, সেটাই হচ্ছে ইলমে আলা, ইলমে দ্বীন, সেটাই হচ্ছে ইলমে দ্বীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বিষয় সম্পর্কে সরাসরি দিক নির্দেশনা আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং নবী রাসূল আলাইহি সালাতু ওয়া সালামের মাধ্যমে, ওই বিষয়টা, ওই ওই জ্ঞানটাই হলো কি সর্বোচ্চ এবং সর্বোত্তম জ্ঞান। ইলমের দিনটাই হলো কি সর্বোত্তম ইলম। আর ইলমের দিন কি, ইলমের দিন হইল কি এটা, যে ইলম সম্পর্কে বা যে বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী রাসূল আলাইহি সালাতু ওয়া সালামের দিক নির্দেশনা ব্যতীত এবং তারা এই বিষয়ে যেটুকু বলে দিচ্ছেন তার বাইরে কোনো কথা বলা কিংবা তার বাইরে কোনো লেকচার দেয়া যে বিষয় সম্পর্কে বুঝতো না, সেটাই হচ্ছে ইলমে দ্বীন। ইলমে দ্বীনের পুরোটাই নির্ভর হলো এটা আকাশের উপর থেকে আসছে, তার উপরে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তাই জন্য এটা হচ্ছে সর্বোত্তম, সর্বোত্তম হইল। শিক্ষিত হলো আইনে আউসাত বা মধ্যম পর্যায়ের জ্ঞান, যেটা সেটা হচ্ছে অলিমের দুনিয়া। দুনিয়াবী জ্ঞান, যে দুনিয়াবী যে সমস্ত জ্ঞান গুলা মানুষ অর্জন করে এবং এই দুনিয়াকে এই এই সামাজিক ভাবে বসবাস, দুনিয়াতে সামাজিক ভাবে বসবাসের জন্য যে সমস্ত বিষয় প্রয়োজন এবং যেসব প্রয়োজন রয়েছে মানুষের জাগতিক প্রয়োজন পূরণের জন্য, সামাজিক জীব হিসাবে বসবাসের জন্য যেসব বিষয় প্রয়োজন, সেসব প্রয়োজন পূরণার্থে পূরণ করার জন্য যে নলেজের বা যে জ্ঞানের প্রয়োজন, সেসব জ্ঞান হচ্ছে অন্য আউসাত, মধ্যম পর্যায়ের জ্ঞান। যেমন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, তারপরে ম্যাথমেটিক্স, এইগুলা হিসাব বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো ইলমে আওসাত। এগুলোর দ্বারা, এগুলো জানার মাধ্যমে একজন মানুষ যে সামাজিক জীব, সে তার সমাজে সুন্দরভাবে সুস্থভাবে বসবাসের জন্য এইসব জ্ঞানের প্রয়োজন। এই জ্ঞানের এইগুলা নির্ভর, এইগুলার এইগুলার যে মেটেরিয়াল, এই মেটেরিয়ালসটা কিন্তু আকাশের উপর থেকে আসে না। এগুলো যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিংবা নবী রাসূল আলাইহিস্সালাতু ওয়াসসালামের মাধ্যমে আসতে হবে, বা আল্লাহ এবং আম্বিয়া আলাইহিস্সালামের জ্ঞানের উপরে নির্ভরশীল এমন না। এগুলো হলো কি, দুনিয়া থেকে মানুষ তার স্বাভাবিক বিবেক বুদ্ধি দিয়ে এবং সামাজিকভাবে এই জ্ঞানগুলো অর্জিত হয়, জ্ঞানের উৎস হলো দুনিয়া, যে স্বাস্থ্য থেকে মানুষ যে জ্ঞানগুলো অর্জন করবে কিংবা সামাজিকভাবে মানুষ এটাকে জ্ঞান বলবে, এবং যে জ্ঞানের দ্বারা সুস্থ সুন্দরভাবে সামাজিক জীব হিসাবে মানুষ বসবাস করতে পারবে এবং তার সামাজিক চাহিদা পূরণের জন্য যে জ্ঞানগুলো প্রয়োজন, সেটাই হচ্ছে মধ্যম পর্যায়ের ইলম। এটাকে ইলম আওসাত বলা হয়। ইলমের তৃতীয় কোয়ালিটি হলো কি, সবচেয়ে নিম্ন পর্যায়ের ইলম, যেটা সেটা হচ্ছে যেমন এগুলা নিম্ন পর্যায়ের ইলম, যেটা এটা এটা অবশ্যই ইলমে দুনিয়াবী জাগতিক বা পার্থিব জ্ঞান, পার্থিব বিষয়ের জ্ঞান, যেমন সাঁতার কাটা, তারপরে যেমন দৌড়াদৌড়ি, ঘুরদৌড়, বা যেমন আর্ট, তারপরে এই এই যে বিষয়গুলো, এই যে অসংখ্য আর অনেক অসংখ্য বিষয় হয়ে গেছে, এই জ্ঞান মানুষকে মানুষের সামাজিক চাহিদা পূরণের জন্য খুব বেশি প্রয়োজন নেই, যে এইগুলো না হলেও চলে। এখানে দুইটা যে পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য আমাদের বুঝতে হবে, যে মধ্যম পর্যায়ের জ্ঞান এবং নিম্ন পর্যায়ের জ্ঞান, এই দুইটা জ্ঞানই পার্থিব জ্ঞান, পার্থিব বিষয়ের জ্ঞান এবং পার্থিব উপকরণ লব্ধ জ্ঞান। কিন্তু এই দুইটার মধ্যে তফাৎ হলো যে মধ্যম পর্যায়ের জ্ঞান যেটা, সেটা একটা সমাজের সুশৃঙ্খলভাবে শান্তশিষ্টভাবে সুন্দরভাবে বসবাসের জন্য মানুষের জীবনের সাথে সম্পৃক্ত এবং জীবনের জন্য প্রয়োজনীয় যে জ্ঞান, সেটা হচ্ছে মধ্যম পর্যায়ের জ্ঞান, যেটা অবশ্যই প্রয়োজন মানুষের সামাজিকভাবে বসবাসের জন্য, যে জ্ঞানটা মানুষের প্রয়োজন সেটা আর এই প্রয়োজনের কারণেই এটা মধ্যম পর্যায়ের জ্ঞান বলে বিবেচিত। পক্ষান্তরের নিম্ন পর্যায়ের যে জ্ঞান, যেটা সেটা হলো যে এমন যে এটাও পার্থিব জ্ঞান, কিন্তু এটা না হলেও মানুষ চলতে পারে, সামাজিকভাবে মানুষ চলতে পারে। যেমন আজকে সাঁতার কাটা প্রতিযোগিতা যদি নাও হয় সারা দুনিয়াতে, তাতে কোনো অসুবিধা হবে না, বরং অনেক ভালো হবে। যদি ঘুরদৌড় যদি সারা দুনিয়াতে কোথাও না হয়, কেউ না জানে, তাহলেও চলবে। হ্যাঁ, এখানে কিছু একটা বিষয় হলো যে যদি যেমন তলোয়ার চালনা, তারপরে ঘোড়া দৌড়ানো, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা যদি কোনো না কোনো ভাবে দিনের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে সেটা পড়বে ইলমে আল-ইলম আলা, উচ্চ পর্যায়ের ইলমের অন্তর্ভুক্ত বা সর্বোত্তম সর্বোত্তম ইলমের পর্যায়ভুক্ত হয়ে যাবে। কারণ তখন সেটা নির্দেশ সেই নির্দেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে, সেটা হচ্ছে আইদু লাহুম মাক্কাতাতুন মিন কুওয়া ও মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুহু। যে আইদু লাহুম মাক্কাতাতুন মিন কুওয়া, তোমরা তাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো যতটুকু তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে রয়েছে, শক্তি এবং সামর্থ্যের মধ্যে রয়েছে, তোমরা ততটুকু শক্তি অর্জন করো। তো এই নির্দেশকে পালনার্থে যদি ওই যে গুড় দৌড় বা অন্যান্য যে বিষয়গুলা তলোয়ার চালনা এই বিষয়গুলা যদি কেউ প্র্যাকটিস করে তাহলে সেটা এমনি আলার পর্যায়ভুক্ত হয়ে যাবে, কারণ সেটা ওই সেই নির্দেশ নির্দেশের অন্তর্ভুক্ত। আর এছাড়া সাধারণভাবে অন্যান্য যে সমস্ত জ্ঞানগুলা রয়েছে যেগুলো মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় নয়, এগুলো ছাড়া মানুষের জীবন সুন্দরভাবে চলতে পারে, যেমন আর্ট, বিভিন্ন ধরনের ছবি আঁকা, পানি এই যে গাছ প্রকৃতি বিভিন্ন দৃশ্যের ছবি ছবি আঁকা যেগুলো, এগুলো যদি কেউ যদি নাও আঁকে তাহলে এর জন্য মানুষের জীবন থেমে যাবে না। কিন্তু এই শিক্ষা যদি কেউ অর্জন করে তাহলে সেটা হচ্ছে নিম্ন পর্যায়ের জ্ঞান, এই তিনটা কোয়ালিটি, উত্তম পর্যায়ে, মধ্যম পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে, তার মধ্যে সর্বপর্যায় হবে ইলমে দ্বীন। আর ইলমে দ্বীনের উৎস মোটামুটি দিকগুলা। আর ইলমের এই তিনটা কোয়ালিটি সম্পর্কে সবাই একমত, যদিও দার্শনিক তার এমনি হঠাৎ বা মধ্যম পর্যায়ের জ্ঞানের অন্তর্ভুক্ত, যেমন তারা ওই অ্যাস্ট্রোলজি, তারপরে মিউজিক, এইভাবে আরো অনেক জিনিসকে তারা অন্তর্ভুক্ত করছে। হ্যাঁ, কারণ এই দার্শনিকদের তারা মনে করে যে তাদের জীবনের জন্য এই সমস্ত যেমন মিউজিক কিংবা আরো অ্যাস্ট্রোলজি এই সমস্ত বিষয় তাদের জীবনের জন্য অপরিহার্য, অনেক করে দেবে এটাকে মধ্যম পর্যায়ের অন্তর্ভুক্ত করছে, অন্তর্ভুক্ত করছে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো আদৌ মধ্যম পর্যায়ের বা এবং ইসলামের দৃষ্টিতে দিয়ে দিন ইসলামের দৃষ্টিতে এই যে মসজিদ বা আরো যে আননেসেসারি যে সমস্ত জ্ঞানগুলো আছে এইগুলা আসলে কোনো জ্ঞানই না, এলমে শরীয়তের পরিভাষায় এগুলো আসলে কোনো জ্ঞান না, যদিও সাধারণত এগুলো জ্ঞানের অন্তর্ভুক্ত, তথাপি সেগুলো সর্বনিম্ন পর্যায়ের জ্ঞানের অন্তর্ভুক্ত। এই যে ইলম, এই ইলমের অর্জন করা, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য এবং প্রত্যেক মানুষের জন্য এটা অপরিহার্য এবং প্রত্যেক মুসলমানের জন্য সেটা ফরজ। সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলম ফরিদা আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ। সেটা কোন ইলম? আল ইলমুল আলা, উত্তম পর্যায়ের সর্বোচ্চ পর্যায়ের ইলম, যেটা ইলমে দ্বীন। ওই ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ইলম অর্জনের যে এই যে ইলম অর্জনের অত্যাবশ্যকতা, এটা হাদিস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা যেভাবে প্রমাণিত, এর আগে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী বা কালামুল্লাহ কিতাবুল্লাহ দ্বারা এটা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কোরআনে কারীমে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে فاعلم انه لا اله الا الله. لا اله الا الله এটা জানার, এটার জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাল ইস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, হাল ইস্তাউল লাযীনা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না এরা উভয় কি সমান? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ইয়ারফাউ আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। যে তোমাদের মধ্যে যারা ইমান আনে এবং যারা আহলে ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাদের মর্যাদা, তাদের দারাজা বুলন্দ করেন অনেক 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 উপরে। এই আয়াতগুলোর মাধ্যমে এবং এই নির্দেশ এবং নির্দেশনার মাধ্যমে ইলমের প্রতি, ইলমের প্রতি মানব জাতিকে উৎসাহিত করা হয়েছে এবং ইলম অর্জনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াতটা প্রমাণ করে এইটুকু যে ইলম দ্বীন, ইলম তাওহীদ, ইলম আকীদা অর্জন করা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য কর্তব্য। এবং অন্যান্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ইলম অর্জনের, ইলম দ্বীন অর্জনের জন্য উৎসাহিত করেছেন এবং বলছেন যে যারা জানে এবং যারা জানে না এরা উভয় কি সমান। যারা জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা ঈমান আনে এবং যারা ইলম অর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দারাজাকে অনেক উপরে উঠান, তাদের মর্যাদা অনেক উপরে। এই আয়াতগুলোর মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ, তালাবুল ইলমি ফরিযা আলা কুল্লি মুসলিম, এই নির্দেশনার মাধ্যমে ইলম অর্জনের অত্যাবশ্যকতা প্রমাণিত হয়। এই পর্যন্ত আমরা যেটুকু জানলাম যে ইলম অর্জন এটা অত্যাবশ্যক, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। ইলম কাকে বলে সাধারণভাবে? ইলম, ইলমের জানার কয়টা স্তর এবং ইলমের কোয়ালিটি এবং ইলম সাধারণভাবে ইলম কিভাবে অর্জিত হয়, আমরা এই পর্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা এই পর্যন্ত হয়েছে। এখন আমাদেরকে জানতে হবে যে ইলম দ্বারা আমাদের নিয়ে আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্যে কেন ইলম অর্জন করব, ইলম কেন অর্জন করতে হবে, ইলম অর্জনের উদ্দেশ্য হলো সাধারণভাবে ইলম অর্জনের উদ্দেশ্য কি সেটা আমরা ওই যে ইলমের যে কোয়ালিটি, যেটা ওই কোয়ালিটির আলোচনায় চলে আসছে। ইলম কেন অর্জন করা, উত্তম পর্যায়ের ইলম, মধ্যম পর্যায়ের ইলম এবং নিম্ন পর্যায়ের ইলম, এর আলোচনায় ইলম কেন অর্জন করা সেটা চলে আসছে। সেটা হলো সাধারণভাবে উচ্চ পর্যায়ের ইলম দিনকে জানার জন্য, মধ্যম পর্যায়ের ইলম সামাজিকভাবে সুন্দরভাবে বসবাসের জন্য এবং সামাজিক প্রয়োজন পূরণার্থে, নিম্ন পর্যায়ের ইলম সেটা হচ্ছে যে যেটা যদিও সামাজিকভাবে বা মানুষের জীবনের সাথে অতটুকুভাবে জড়িত না বা এটা খুব বেশি প্রয়োজন নেই, তথাপি আনুষঙ্গিক ভাবে মানুষের জীবনের সাথে হয়তো এটা হয়তো কোনোভাবে সম্পৃক্ত, সেই হিসাবে সেগুলো অর্জন করা। আর যে ইলমটা অর্জন করা মানুষের জন্য ফরজ সেটা হচ্ছে ইলমে আলা তথা ইলমে দ্বীন। ইলমে দ্বীন বা ইলমে আলা অর্জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানা এবং দীনে ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা, এটি হচ্ছে ইলমে আলা বা ইলমে দ্বীনের মূল উদ্দেশ্য। ইলমে দ্বীনের মূল উদ্দেশ্য হলো এই তিনটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা, আল্লাহর মারিফাত লাভ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফাত লাভ করা এবং দীনে ইসলামের সম্পর্কে জানা, দীনে ইসলামের মারিফাত লাভ করা। এই তিনটা হচ্ছে দীনে ইসলামের ইলমে আলা অর্জনের মূল উদ্দেশ্য হলো এই তিনটা। এই কারণে যখনই কোনো তালেব ইলমে দীন অর্জন করার ইচ্ছা করবে, তখন প্রথম কাজ হলো তার ইন্টেনশন বা তার নিয়া এটাকে খালিস করতে হবে, আল্লাহকে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, দিন ইসলামকে জানা, এটা কেন? এই জানার পিছনে কেন সে এগুলো জানবে, সেটা হচ্ছে এই কারণে তালিবুল ইলমের মূল লক্ষ্য বা উদ্দেশ্য এটাই হতে হবে যে আমি এই তিনটা বিষয়ের অর্থাৎ ইলমের দিন অর্জন করব, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান অর্জনের জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। তালাবুল ইলমি ফরঈযাতুন আলা কুল্লি মুসলিম, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনার্থেই আমি ইলমে দীন অর্জন করব, এবং এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে প্রতিদান, উত্তম প্রতিদান আমি আশা করব। শুধুমাত্র ইলমে দীন, ইলমে দীন অর্জনের পিছনে এই উদ্দেশ্যই থাকতে হবে, ইলমে দীন অর্জনের পিছনে এই নিয়ত এবং এই ইন্টেনশন থাকতে হবে, অন্য কিছু থাকলে চলবে না। এর জন্য প্রত্যেক তালিবুল ইলমকে যখনই সে ইলমে দীন অর্জনের উদ্দেশ্য অর্জনের জন্য সচেষ্ট হবে, সচেষ্ট হওয়ার শুরুতেই তাকে তার নিয়তকে একদম পিউরিফাই করতে হবে, তাকে মুখলিস হতে হবে যে আমি এই এই জ্ঞান এই ইলম অর্জন করতেছি এটা এই কারণে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আমি আল্লাহর নির্দেশ পালনার্থে এবং তার থেকে প্রতিদান, উত্তম প্রতিদান লাভের আশায় আমি ইলমে দীন অর্জনের জন্য সচেষ্ট হয়েছি এবং ইলমে দীন অর্জনের জন্য পথ চলছি। আর এই উদ্দেশ্যে যখন কোনো তালিবুল ইলম কিংবা যখনই কোনো মানুষ আল্লাহর এই এই ইলম অর্জনের পথে চলবে, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস প্রযোজ্য হবে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। মান সালাকা তারিকা, যে এমন কোন পথ চলবে ইয়ালতামিসু বিহি ইলমা, এর দ্বারা সে জ্ঞান অর্জন ও জ্ঞান অর্জনের জন্য যখনই কেউ কোনো পথ চলবে, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেবেন। এটা কোন তালিবুল ইলমের? যে তালিবুল ইলম ইলম দীন আলা পর্যায়ের ইলম অর্জনের জন্য আল্লাহর পথে চলবে, ইলম দীন অর্জনের জন্য সচেষ্ট হবে। আর শুধু ইলম দীন অর্জনের জন্য সচেষ্ট হলে চলবে না, তাকে নিয়ত খালিজ করে হুসনে নিয়তের সাথে একদম এই নিয়তের উদ্দেশ্যে সে ইলম দীন অর্জনের জন্য চলতে হবে তাকে, যে আমি এই ইলম দীন অর্জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করছি এবং এর দ্বারা আমি তার সন্তুষ্টি এবং তার থেকে প্রতিদান আশা করছি। এই উদ্দেশ্যে যখন কোনো তালিবুল ইলম ইলমে দীন অর্জনে সচেষ্ট হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেবে। এর থেকে বুঝা গেল যে ইলমে আওসাত কিংবা নিম্ন পর্যায়ের নিম্ন কোয়ালিটির যে ইলমগুলা, এই ইলম অর্জনের জন্য কেউ যদি দিবারাত্র তার সারা জীবন কি করে দেয়, উৎসর্গ করে দেয়, তাহলে এর দ্বারা তার যে জান্নাতের রাস্তা সুগম হবে এটা আদৌ বলা যাবে না, এটা আদৌ বলা যাবে না। যে ইলম শুধুমাত্র ইলম ইলম হলেই চলবে না, ইলম কোন কোয়ালিটি, কোন ধরনের, কোন পর্যায়ের ইলম এবং কেন, কোন উদ্দেশ্যে ইলম অর্জন করা হচ্ছে সেটা দেখতে হবে। ঠিক এমনি ভাবে তালিবুল ইলম যারা যারা যাদের উদ্দেশ্য যে আমি ইলম দিয়ে কোরআন এবং সুন্নার ইলম আমি অর্জন করার জন্য আমি অনেক কষ্ট করতেছি, তাদের সম্পর্কে নালাও ভাবে এটুকু বলা যাবে না যে জান্নাতের রাস্তা সুগম হয়ে যাচ্ছে, এই হাদিস তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যতক্ষণ পর্যন্ত না ওই তালিবুল ইলমের উদ্দেশ্য এবং নিয়ত সহি হবে, নিয়ত খারিজ হবে যে আমি একমাত্র এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং তার থেকে উত্তম প্রতিদান আমি আশা করছি, এর দ্বারা আমি অন্য কারণ এক দেশে নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের জন্যই আমি ইলম দীন অর্জন করছি। এখন যদি কোনো তালিবুল ইলম ঢাকা ইউনিভার্সিটিতে অন্য কোনো ডিপার্টমেন্টে অন্য কোনো ফ্যাকাল্টিতে ভর্তি হওয়ার সুযোগ পাইল না, ইসলাম স্টাডিজে ভর্তি হলো শেষ পর্যন্ত, যেখানে ক্ষেত্রেই হয়, ইভেন ইসলাম স্টাডিজে অনেক হিন্দু 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 ছেলেমেয়েরাও স্টাডি করে, হ্যাঁ, কিংবা যারা ওই যে রেজাল্টটা অনেক খারাপ করে যারা অন্য কোনো বিভাগে চান্স পায় না, এরা এই যে ইসলাম স্টাডিজের আশ্রয় নেয়, এরা যদি বলে যে আমি তো ইসলাম স্টাডি করতেছি যে তাহলে তো জান্নাতের রাস্তা সুগম হয়ে গেছে, না ইয়া এখন এটা কখনো বলা যাবে না। হ্যাঁ, কারণ কি প্রথম কথা হলো যে এটা স্পষ্ট যে সে অন্য কোন ডিপার্টমেন্টে অন্য কোন সেকশনে চান্স না পেয়ে সেখান থেকে চান্স না পেয়ে সে এই এই ইসলামিক স্টাডিজের আশ্রয় নিছে একটা। তৃতীয় কথা হলো যে সে যদি ওইটাতেও ভর্তি হয়, স্বেচ্ছেই যদি ইসলামিক স্টাডিজে ভর্তি হয়, তারপরেও তার যদি একমাত্র উদ্দেশ্য হয় এটুকু যে না আমি জ্ঞান দিন অর্জন করার জন্য আমি কি এখানে ভর্তি হয়েছি এই কারণে যে এর দ্বারা আমি আমার আল্লাহর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আমার দিনের ইসলামের পরিচয় আমি লাভ করব, আমি ইসলামকে জানবো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ জীবনের সর্বক্ষেত্রে মেনে চলা এখনো মেনে চলতে হয় সে বিষয়গুলো জানবো, সেগুলো মানবো এবং এর দ্বারা আমি আল্লাহ থেকে উত্তম প্রতিদান পাওয়ার আশা করব। এই উদ্দেশ্যে যদি কেবলমাত্র কেউ ভর্তি হয় কিংবা কেউ যদি দিন অর্জনের পথে চলে তাহলে অবশ্যই সে তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেওয়া হবে এবং তার জন্য ইভেন দরিয়ার সমুদ্রের মাছগুলো তার জন্য মাগফিরাতে দোয়া করবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার হাদিস। সুতরাং এলমে দিন অর্জনের দ্বারা যদি কারো দুনিয়া কামানো উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তিনি যতই চেষ্টা করেন এবং এলমে দিন অর্জনের জন্য যত আত্মত্যাগ করেন এর দ্বারা কোনো কিছু কোনো কাজ হবে না, কারণ প্রত্যেকটা কাজই করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এটা যত ভালো ইবাদত হোক ইবাদত তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মকবুল হবে যখন এটা এটার মধ্যে পুরোপুরি ইখলাস থাকবে এবং এটা একমাত্র যখন এটা একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে তখন এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন। আর যদি এর দ্বারা অন্য কোনো উদ্দেশ্য থাকে দুনিয়া খামানো কিংবা নিজের মান সম্মান ইত্যাদি মানুষকে দেখানো শোনানো এই ধরনের কোনো কিছু কোনো উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং সেটা প্রত্যাখ্যাত মরদুদ লাইন আশরাক তালা ইয়া বাকান্না আমালু ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো লাইন আশরাক তালা ইয়া বাকান্না আমালু তাহলে তোমার সব কাজ ধ্বংস করে দেওয়া হবে, বাতিল হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং নিয়তের দ্বারা যদি কেউ শিরিক করে আল্লাহ দিন অর্জনের পিছনে তার যদি এমন কোন নিয়ত থাকে যে নিয়তটা আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কিছু কোনো কিছু তাহলে অবশ্যই সেটা মজবুত সেটা প্রত্যাখ্যাত সেটা কোনো কাজে আসবে না, না দুনিয়াতে না আখেরাতে। একজন তালেবুল ইলমকে দিন শিক্ষার অর্জনের পথে চলার সময় প্রথমে তার নিয়তকে পুরোপুরি খারিজ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাহলে তালেবুল ইলমের অপরিহার্য করণীয় যে বিষয়গুলো সেটা হলো প্রথমে নিয়তকে খালিজ করা, দ্বিতীয়ত তার উদ্দেশ্য হবে ইলমে দীন অর্জনের দ্বারা তালাবুল ইলম ওয়া রাফউল জাহল, ইলম অর্জন করা আর এর দ্বারা অজ্ঞতা দূর করা নিজের থেকে এবং সমাজ থেকে, এটাও তার উদ্দেশ্য হতে হবে। ইলমে দীন অর্জনের দ্বারা প্রথমত তালিবুল ইলমের উদ্দেশ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন, তার সন্তুষ্টি এবং তার থেকে প্রতিদান লাভের আশা। দ্বিতীয়ত হল যে তার মনের মধ্যে এইটুকু থাকবে যে আমি এই দিন ইলমে দিন অর্জন করছি আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে ইলমে দ্বীন অর্জনের পিছনে একজন তালিবুল ইলমের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য থাকা চাই, ইলমে দ্বীন অর্জনের দ্বারা একজন তালিবুল ইলমের কি কি উদ্দেশ্য থাকা প্রয়োজন, সে উদ্দেশ্যের মধ্যে প্রথম উদ্দেশ্য হলো যে এর দ্বারা তার উদ্দেশ্য হবে আল্লাহর নির্দেশ পালন। কোরআনে কারীমের যে আয়াতগুলো আমি আগে উল্লেখ করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস যেগুলো দ্বারা ইলমের ফরজিয়ত ইলমে দ্বীন অর্জন করার অত্যাবশ্যকতা অপরিহার্যতা প্রমাণিত হয়, এইগুলোর পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন এবং এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ থেকে উত্তম প্রতিদান লাভের আশাই, এটাই নিয়ত থাকতে হবে তালিবুল ইলমের। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত হলো তার নিয়ত হবে এর দ্বারা যে আমি নিজে অজ্ঞতামুক্ত হব এবং অন্যকেও অজ্ঞতামুক্ত করব। এই অজ্ঞতা এইটা জাতিকে নিরাপত্তা মুক্ত করা না, এই অজ্ঞতা হলো যে আমি নিজেকে এবং অন্যকে আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং দ্বীনে ইসলাম সম্পর্কে যারা অজ্ঞ রয়েছে তাদেরকে এই বিষয়ে আমি অবগত করব, তাদেরকে আমি আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় এবং দ্বীন ইসলামের পরিচয় জানিয়ে দেব। এইটা হতে হবে তালিবুল ইলমের উদ্দেশ্য। তালিবুল ইলমের দ্বিতীয় উদ্দেশ্য এইটা যে ইলম অর্জনের দ্বারা, ইলমে দ্বীন অর্জনের দ্বারা আমি নিজে অজ্ঞতামুক্ত হব। এই অজ্ঞতামুক্ত দ্বীন সম্পর্কে আমার মধ্যে যে অজ্ঞতা আছে, হ্যাঁ, এই অজ্ঞতামুক্ত আমি নিজে হব এবং অন্যকেও সে সম্পর্কে অন্যকে অজ্ঞতামুক্ত করব। এইটা হবে তালিবুল ইলমের উদ্দেশ্য। মানুষ প্রত্যেকটা বনী আদম যে মাতৃগর্ভ থেকে বের হয় তখন সে অবশ্যই অজ্ঞ থাকে। আল্লাহ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا, الله سبحانه وتعالى তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করে নিয়ে অবস্থায় যে না تعلمون شيئا, তোমরা কোনো কিছুই জানো না। সুতরাং মানুষ অজ্ঞ হিসাবে বের হয়, তারপরে সে জ্ঞান অর্জন করে এবং সে জ্ঞান হলো ইলমে দ্বীন, ইলমে দ্বীন অর্জন করে সে আল্লাহর পরিচয় লাভ করে, দীন ইসলামের পরিচয় লাভ করে, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করে। তালিবুল ইলমের নিয়ত হতে হবে আমি নিজে দীন সম্পর্কে জানবো এবং অন্যকে শিক্ষা দেব। তৃতীয় উদ্দেশ্য হলো থাকতে হবে তালিবুল ইলমের এইটুকু ইলমে দীন অর্জনের দ্বারা, তালিবুল ইলমের তৃতীয় উদ্দেশ্য হবে এটা যে আমি এর দ্বারা আমার শরীয়তকে হেফাজত করবো, শরীয়তে ইসলামিয়ার সংরক্ষণ করব। এর দ্বারা আমি শরিয়তে ইসলামিয়াকে সংরক্ষণ করব। এই যে এই সংরক্ষণ, এই সংরক্ষণটা কিভাবে হয়?
নাম শেখ, জি শুনতে পাচ্ছি, ওয়াফিক বলতে পারছি।
আমি দিন অর্জন করব, আমি এর দ্বারা আমার দিনকে সংরক্ষণ করব। দিন সবগুলো সংরক্ষণ কিভাবে? যে আজকে যেমন ওলামায়ে কেরাম, ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ রাহিমাহুমুল্লাহ জামিয়া, ইমাম মেহরবা সহ ওলামা মাশায়েখগণ এখন পর্যন্ত তারা
দিনের বিভিন্ন বিষয়ে কোরআন এবং সুন্নার অথেন্টিক দলিল প্রমাণ সহ এগুলা লেখানোর মাধ্যমে রেখে যাচ্ছেন, যেগুলো দ্বারা আমরা পর্যায়ক্রমে এলিম অর্জন করতে পারতেছি, আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় এবং দিনের সাথে পরিচয় আমরা লাভ করতে পারতেছি। এইভাবে তারা তারা লেখনের মাধ্যমে, তারা তারা বক্তৃতার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, কথার মাধ্যমে, নসিহার মাধ্যমে দুয়াদের পর্যন্ত পৌঁছে যাচ্ছেন অবিকৃত ভাবে, সুন্দর ভাবে, সঠিক দলিল প্রমাণ সহ। তো লেখনের মাধ্যমে, বলার মাধ্যমে কিংবা অন্তরে রাখার মাধ্যমে দিনের সংরক্ষণ করা, এটা হবে তার বিরাহিমের, এটা হতে হবে তার বিরাহিমের উদ্দেশ্য। দিন অর্জনের তালিবুলের এই উদ্দেশ্য থাকা চাই যে আমি একবার আইলেনকে সংরক্ষণ করব, যাতে পরবর্তীদের কাছে পৌঁছানো যায়, এবং এই বিকৃতি থেকে যেন রেহাই পায়, এবং অবিকৃত ভাবে যেন এটা উন্নত মুসলিমের কাছে পৌঁছানো যায়। যে কাজটুকু করতেছেন আমাদের ওলামা এবং মাশায়েখ তাদের এই সংরক্ষণের কারণেই এই ফিতনার জমানায়, এই ফিতনার জমানায় আমরা বিভিন্ন বই পুস্তক কিংবা এমন কিছু বক্তব্য, এমন কিছু নসিহা আমরা পাচ্ছি যেগুলো তারা ইসলামের সঠিক দিক নির্দেশনা আমরা পাইতেছি, নতুবা চতুর্দিকে যেভাবে বাতিল এবং বেহাক লেখকের ছড়াছড়ি, বাতিলের ছড়াছড়ি সেই অবস্থায়, হয়তো সত্য আমাদের থেকে হারিয়ে যেত যদি না ওলামায়ে কেরাম এবং মাশায়েখ আজম তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা এই দিনকে সংরক্ষণ না করতেন। তালিবুল ইলমের উদ্দেশ্য এটা হতে হবে সহজে সেভাবে এই দিনকে সংরক্ষণ করতে পারে এবং সেটা পরবর্তীদের কাছে পৌঁছাতে পারে, এটা হতে হবে তালিবুল আলিমের উদ্দেশ্য। চতুর্থ যেটা, সেটা হচ্ছে দিনের হেমায়া। হেমায়া অর্থ হল যে দিনকে দিনের প্রতিরক্ষা, দিনের প্রতিরক্ষা, প্রতিরক্ষা করা কিংবা বাতিলকে, এই যে হেফাজত এবং হেমায়া, এই দুইটা শব্দের মধ্যে সংগ্রহণ এবং প্রতিরক্ষা, এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই সংরক্ষণ হল যে এটা কোনো প্রতিরোধ কিংবা কোনো অবস্থিকাল কিংবা কোনো কিছু অন্য কোনো সমস্যা আসুক কিংবা নাই আসুক, একটা জিনিসকে সংরক্ষণ করা। আর প্রতিরক্ষা কিংবা প্রতিরোধ তখনই হয় যখন কোনো বাতিলের মুখোমুখি, যখন বাতিলের আগ্রাসন থাকে, ওইখান থেকে কোনো কিছুকে সেভ করা, এটি হচ্ছে হেমায়া। তো তা এলমের তালিব, যে তালিবুল এলমের উদ্দেশ্য হতে হবে যে ইসলাম, দিনে ইসলামকে প্রতিরক্ষা করা, দিনে ইসলাম থেকে বাতিলকে প্রতিরোধ করা, এর দ্বারা বাতিলকে প্রতিরোধ করা, বাতিলের প্রতিরোধ, এবং সকল প্রকার বাতিল আগ্রাসন থেকে দিন ইসলামকে হেফাজত করা, সকল প্রকার বাতিল আগ্রাসনের মোকাবেলা করা এবং এর দ্বারা দিন ইসলামের প্রতিরক্ষা রক্ষা করা। পার্থক্যটা আশা করি হয়তো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। তারপরেও আমি আবার বলছি যে তৃতীয় কারণ, যেটা আমরা বলছিলাম যে দিনের তালিবুল ইলমের উদ্দেশ্য হতে হবে দিনকে সংরক্ষণ করা, আর চতুর্থ উদ্দেশ্য হলো সেটা হচ্ছে যে দিনকে, যে বাতিল থেকে নিরাপদ রাখা, দিনকে বাতিল আগ্রাসন থেকে নিরাপদ রাখা, বাতিল প্রতিরোধ করা, এর দ্বারা বাতিলের প্রতিরোধ করা, ইসলামের দুশ্মনীদেরকে প্রতিরোধ করা, এবং এই প্রতিরোধের মাধ্যমে দিনকে নিরাপদ রাখা, এটা চতুর্থ, এই উদ্দেশ্য থাকতে হবে তালিবুল ইলমের। তো আমরা যেমন এই এই যে প্রতিরোধ কিংবা নিরাপদ রাখার একটা উদাহরণ আমরা যেমন দেখি, যেমন একটা একটা দেশের যে বর্ডার গার্ড যারা আছে, বর্ডার গার্ডের তাদের কাজ হলো যে বাইরের আগ্রাসন থেকে বহু শত্রু যেন এই দেশে আক্রমণ না করতে পারে, সেজন্য তারা যে প্রতিরোধের কিংবা প্রতিরোধকার যে কাজটা করতেছে, তালিব রাহিনকে এই ধরনের কাজ করতে হবে যে যাতে ইসলামের অবিকৃত রূপটা যেন কেউ বিকৃত করতে না পারে, ইসলামের যে হাক্কানিয়ত, এই হাক্কানিয়তের মধ্যে যেন বাতিল না ঢুকতে পারে, ইসলামের উপরে যেন বাতিল কোনো আগ্রাসন, মুসলমানদের উপরে বাতিলদের কোনো আগ্রাসন যেন না আসতে পারে। যেমন আজকে ইসলামকে যেভাবে আমাদের দেশে আমাদের সমাজে বিদআত এবং খুরাফাতের ছড়াছড়ি ইসলামের নামে, এই বিদআত এবং খুরাফাত থেকে ইসলামকে মুক্ত রাখা এবং সুন্নাকে সুপ্রতিষ্ঠিত করা, এটি হতে হবে তালিবুল ইলমের ইলমে দ্বীন অর্জনের পিছনে একটা মুখ্য উদ্দেশ্য। কারণ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে শত ধরনের আক্রমণ আগ্রাসন, এটা শুরু থেকে ইসলামের শুরু থেকেই ছিল এবং হয়তো কেয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং এই বাতিল আগ্রাসন এবং ইসলামের দুশ্মনদের ষড়যন্ত্র, চক্রান্ত, অপবাদ, বিকৃতি, এই সব থেকে ইসলামকে সুরক্ষা করার জন্য একজন তালিবুল ইলম হবে নির্ভীক সৈনিক। তালিবুল ইলমকে হতে হবে নির্ভীক সৈনিক, যে কোনো বাতিল আক্রমণ প্রতিরোধের জন্য তাকে সর্বসময় প্রস্তুত থাকার জন্যই ইলমের দিন অর্জন করতে হবে, এবং এটাই হতে হবে তালিবুল ইলমের দিন অর্জনের পিছনে তার নিয়ত থাকতে হবে। এটা আমি দিনকে হেফাজত করবো বাতিল থেকে, সর্বপ্রকার বাতিল আগ্রাসন থেকে আমি আমার দিনকে হেফাজত করবো, যাতে যেমন আজকে একটা একটা কুতুবখানায় একটা লাইব্রেরিতে যদি কোন মুক্তাদের একটা বই বের করে যদি নতুন কিছু ছাত্র যারা এখন পর্যন্ত যারা ইলমে দ্বীনে পাকাপোক্ত হতে পারেনি একটা বই বের করে যদি একটা লেকচার দেয়, তাহলে এটা অবশ্যই এই যে নতুন ছাত্র যারা এদের উপরে একটা প্রভাব ফেলবে এবং এর দ্বারা তার বাতিল প্রতিষ্ঠিত হয়ে যাবে। যদি না সেখানে এমন কোন তালিবুল ইলম থাকে যে তালিবুল ইলম সত্য এবং সঠিক সুন্না সম্পর্কে যার ধারণা না আছে, যদি থাকে তাহলে সে সাথে সাথে যখনই কেউ কোনো বাতিলের বাতিলের সম্পর্কে বলবে, যখনই কেউ কোনো বিদআতকে সুন্না করে নসিহা করতে যাবে, ওয়াজ করতে যাবে, তখন একজন তালিবুল ইলম যদি এখানে থাকে তাহলে তার কাজ হবে যে সাথে সাথে সে বলবে যে না এটা বিদআত না, এটা সুন্না না, এটা বিদআত, এটা ইসলাম না, এটা কুফর, এটা তাওহীদ না, এটা শিরক। এই কাজটুকু যেন করতে পারে, কারণ আমাদের মনে রাখতে হবে যে ইসলামের পিছনে শত্রু লাগানো এটা আজন্ম, ইসলামের শুরু থেকেই এর পিছনে শত্রু লাগানো আছে এবং কিয়ামত পর্যন্ত ইসলামের দুশ্মন থাকবে, ইসলামের পিছনে দুশ্মন থাকবে। এরা প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে ইসলামকে, দিনে ইসলামকে, শরিয়া ইসলামিয়াকে অনুষ্ঠিত করার জন্য কাজ করছে, এবং এই 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 লোকেরা, এরা অনেকেই আছে যারা আমাদের আমাদের মধ্য থেকে যারা মুসলমানকে মুসলমান বলে দাবি করে, তারাও ইসলামকে ডুবানোর জন্য, ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে বিকৃত করার জন্য উঠে পড়ে কাজ করতেছে। ঠিক এমনি ভাবে কাফির, মুশরিক, হানুদ, ইহুদি, নাসারা এরা তো আছে, এরা কোন সময় তারা প্রত্যক্ষ ভাবে কিনা কখনো পরোক্ষ ভাবে কিছু মুসলমান লোকদেরকে ব্যবহার করতেছে ইসলামকে কলুষিত করার জন্য। সুতরাং তালিবুল ইলমদের প্রস্তুত থাকতে হবে এবং তার উদ্দেশ্য থাকতে হবে যে আমার দিনের, আমার দিনকে যেন কেউ কোনোভাবে আক্রমণ করতে না পারে, আমার দিনকে কেউ যেন কোনোভাবে কলুষিত না করতে পারে, সেজন্য আমি নির্ভীক সৈনিক হিসাবে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব, এটা হতে হবে তালিবুল ইলমের নিয়ত। সুতরাং এই চারটা নিয়ত, এই চারটা নিয়ত থাকতে হবে দিন অর্জনের পিছনে প্রথম শর্ত হলো কি, এটা দিন অর্জনের জন্য এই চারটা নিয়ত থাকতে হবে। এই চারটা নিয়ত মূলত ওই যে এখলাস, নিয়তের বিশুদ্ধতা, নিয়তের বিশুদ্ধতার মধ্যে এই চারটা বিষয় অন্তর্ভুক্ত।
সুতরাং তালিবুল ইলমের উপরে ওয়াজিব প্রথম কথা হলো তার নিয়তের বিশুদ্ধতা, আর নিয়তের বিশুদ্ধতার মধ্যে নিয়তের বিশুদ্ধতা কি কি কিভাবে হবে এই চারটা বিষয় অন্তর্ভুক্তের মধ্যে, এই চারটা কিন্তু আলাদা বিষয় না, এই চারটা বিষয়ে কিন্তু নিয়তের বিশুদ্ধতার মধ্যেই অন্তর্ভুক্ত। আর দ্বিতীয়ত তালিবুল ইলম, তালিবুল ইলমের জন্য যে কাজটা ওয়াজিব সেটা হচ্ছে যে সে তার ইলম অনুযায়ী আমল করবে, ইলম অনুযায়ী আমল করবে, এটা হলো তালিবুল ইলমের জন্য অপরিহার্য। ইলমে দীন অর্জনকারীর জন্য প্রথম কথা হলো, তার জন্য প্রথমত অপরিহার্য হলো সে তার নিয়তকে বিশুদ্ধ করবে, এবং এই চারটা তার নিয়তের বিশুদ্ধতা আসবে এই চারটা বিষয়ের দ্বারা। আর দ্বিতীয়ত হল যে সে তার ইলম অনুযায়ী যেটুকু জানবে সে অনুযায়ী তার ইলম অনুযায়ী আমল করবে, কারণ ইলম অনুযায়ী যদি আমল করা না হয় তাহলে এই ইলম মধ্যে নূর এবং এই ইলমের মধ্যে বারাকা আসবে না, আর এই ইলম তার জন্য তার উপরে তার বিরুদ্ধে প্রমাণ হবে তার পক্ষে প্রমাণ হবে না। ইলম ইম্মা লাকা ও ইম্মা আলাইক, এটা হয় তোমার বিরুদ্ধে হবে নতুবা তোমার পক্ষে হবে। ইলম তালিবুল ইলমের পক্ষে তখনই হবে যখনই এটা তাকে দুনিয়াতে এবং আখেরাতে তখনই ফায়দা দেবে যখন তালিবুল ইলম তার ইলম অনুযায়ী আমল করবে। আর যদি সে শুধু জ্ঞান অর্জন করে কিন্তু সে অনুযায়ী আমল না করে, ইলমে দীন অর্জন করছে ঠিকই কিন্তু সে অনুযায়ী আমল না করে, তাহলে সেটা তার জন্য অবাল হবে, সেটা তার জন্য মুসিবতের কারণ, তার বিপদের কারণ, তার অমঙ্গলের কারণ হবে। যেভাবে কোরআনে কেরিম কারো জন্য কারো পক্ষে হুজ্জত হয় কারো বিপক্ষে হুজ্জত হয়, দীন ইসলাম ইলমে দীন যারা অর্জন করে এই ইলমটা তাদের পক্ষে হতে পারে তাদের বিপক্ষে হতে পারে, যদি কেউ আমল না করে তাহলে সেটা তার বিপক্ষে কাজ করবে। সুতরাং তালিবুল ইলমকে তার ইলম অনুযায়ী আমল করতে হবে। এই আমলের দ্বারা তার ইলমের মধ্যে যেভাবে নূর আসবে তেমনি এইটা তার দুনিয়া এবং আখেরাতের নাজাত এবং সফলতার কারণ হবে। এছাড়া সে যখনই তালিবুল ইলম তার ইলম অনুযায়ী আমল করবে তার হেদায়ত তার মধ্যে ইলম আরো বেশি বাড়তে থাকবে এবং সে হেদায়তের পথে আরো দ্রুত অগ্রসর হতে হবে। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে ওয়াল্লাযীনা হাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, ওয়াল্লাযীনা হাদাউ যারা হেদায়ত অনুসরণ করে গ্রহণ করে, যাদাহুম হুদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের হেদায়ত আরো বাড়িয়ে দেন, ওয়া আতাহুম তাকওয়াহুম এবং তাদেরকে তাকওয়া দান করেন। এই এই আয়াতের ব্যাখ্যায় যাদাহুম হুদা মুফাসসিরিনরা বলছেন যে যাদাহুম হুদান এর অর্থ কি, তার হেদায়ত বাড়িয়ে দিবেন মানে তার ইলম বাড়িয়ে দিবেন, ওয়া আতাহুম তাকওয়াহুম তার তাকওয়া দান করবেন এর অর্থ হলো কি যে তাকে আমলে সালেহের তৌফিক দিবেন। আল্লাযীনা ইহতাদাউ যারা হেদায়তকে অনুসরণ করে, হেদায়ত অনুসরণ করার অর্থ কি যে ইলম অনুযায়ী আমল করা, যারা ইলম অনুযায়ী আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জ্ঞানকে আরো বাড়িয়ে দিবেন, ওয়া আতাহুম তাকওয়াহুম এবং তাদেরকে আমলে সালেহের তৌফিক দান করবেন। যদি ইলম অনুযায়ী আমল না করা হয় তাহলে এইটা যেভাবে ওই যে ইলমের একটা উদ্দেশ্য আমরা বলছিলাম, এটুকু ইলমের উদ্দেশ্য তালিবুল ইলমের ইলমের পিছনে উদ্দেশ্য থাকতে হবে যে এর দ্বারা নিজেকে এবং অন্যকে অজ্ঞতামুক্ত করা। তো অন্যকে বা নিজেকে অজ্ঞতামুক্ত করতে হলে নিজের ইলম অনুযায়ী অবশ্যই আমল করতে হবে, অন্যকে দাওয়াত দিতে হলে প্রথমে সেটাকে নিজেকে শুনতে হবে, নতুবা সে কোরআনে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধমকের ওই ধমক তার উপরে প্রযুক্ত হবে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুর মাক্তা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যে তোমরা কেন এমন কথা বলো মা লা তাফআলুন যা তোমরা করো না, কাবুর মাক্তা ইনদাল্লাহ আল্লাহর কাছে এটা অত্যন্ত অনেক বড় উৎসার কারণ এইটুকু, আন তাকুলু মা লা তাফআলুন যে তোমরা এমন কিছু বলবে যেটা তোমরা বলো না। এটা এটা আল্লাহ সুবহানাহু তাআলা গুসাকে অনেক বাড়িয়ে দেয় এবং এটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অত্যন্ত খুবই মারাত্মক বিষয়। সুতরাং জাহিলকে নিজের এলিম অনুযায়ী আমল করতে হবে। এর দ্বারা এই আমলের ফজিলত কি? আমলের দ্বারা তার ইলমের মধ্যে বারাকা আসবে এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাকে হেদায়াত তার হেদায়াত তাকে আরো বেশি হেদায়াত দান করবেন এবং তাকে আমলে সালেহের তৌফিক আরো বেশি দান করবেন। তার কথা মানুষের কাছে মকবুল হবে, গ্রহণযোগ্য হবে। যখন কথার সাথে কাজের মিল থাকে, দাঈর কথার সাথে তালেবুল ইলমের ইলমের সাথে আমলের যখন মিল থাকবে, তখন তার কথা তার গ্রহণযোগ্যতা সমাজে অনেক বেশি বেড়ে যাবে। আর যদি তার কথার সাথে কাজের মিল না থাকে, তাহলে সমাজে সে গ্রহণযোগ্যতা পাবে না, যেমন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সে গ্রহণযোগ্যতা পাবে না। যেমন আপনার যেমন কেউ যদি বলে কাউকে নসিহাত দিলে এইটুকু, সে জানে যে ইসবাল করা কিংবা টাকলুর নিচে কাপড় পরা এটা হারাম, এটা জানা আছে। অন্য কেউ বলতেছে যে কাপড় টাকলুর নিচে পরবেন না, কিন্তু দেখা গেল যে তার নিজের কাপড়টাই টাকলুর নিচে। এই লোকের এই কথাটুকু কতটুকু গ্রহণযোগ্য হতে পারে? যাকে সে বললো, যার কাছে এই দাওয়াতটুকু পৌঁছালো, হ্যাঁ, তার কাছে এই লোকের কথাটুকু কতটুকু গ্রহণযোগ্য হবে? তার কথাটা গ্রহণযোগ্যতা পাওয়ার আশা খুবই কম। কারণ সে যাকে বলবে সে সাথে সাথেই বলবে যে আপনার কাপড়টাই তো টাকমন নিচে ঝুলে আছে, তা আপনি আবার নসিহত দিচ্ছেন কেন? একজন নিজের কথা মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার অন্যতম শর্ত হলো যে নিজের কথার সাথে নিজের দাওয়াতের বিষয়বস্তুর সাথে কাজের মিল থাকতে হবে, যে এর উপরে নিজে অনুসারী হতে হবে, নিজে অনুশীলনকারী হতে হবে। আমি যা বলবো এটাকে আমি সত্য বলে জানবো, সেটাকে আমি নিজে প্র্যাকটিস করবো, নিজে অনুশীলন করবো। তখনই আমি যখন এই বিষয়ের দাওয়াত মানুষকে পৌঁছাবো বা এই বিষয় সম্পর্কে কাউকে বলবো, তখন এটা গ্রহণযোগ্যতা পাবে। নতুবা এটা কোনো ধরনের গ্রহণযোগ্যতা পাবে না, বরং এইটা নিজের দুনিয়া এবং আখেরাতের সমূহ বরবাদির কারণ হয়ে দাঁড়াবে। আরেকটা বিষয় হলো যে মানুষের কথার সাথে যখন কাজের মিল থাকবে, বিশেষ করে তালিবুল ইলমের ইলমের সাথে যখন আমলের মিল থাকবে, তখন এইটা তার দাওয়াতকে দ্রুত গ্রহণ করার জন্য, তার দাওয়াতকে দ্রুত গ্রহণ করার জন্য এটা একটা উত্তম পথ হলো যে নিজে সেটাকে প্র্যাকটিস করা। দাঈ যখন চাইবে যে আমার কথা মুসলমানরা বা সাধারণ মানুষরা এটা খুব সহজে গ্রহণ করুক, এইটা যখন চাইবে, তখন তার করণীয় হইল যে সর্বাগ্রে সে নিজের ইলমের উপরে যেন নিজে অনুশীলন করে, সে নিজে যেন সেটাকে চর্চা করে। কেন এর একটা উদাহরণ আমরা দেখতে পাই, যখন মুশরিকরা করার পথে তারা বাধা হয়ে দাঁড়ালো এবং একটা সন্ধি চুক্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা হালাল হয়ে যাও এবং তোমরা মাথার চুল কেটে ফেলো। এই কথাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দেখলেন, তাদের কাছে বড় খুব কষ্টকর বলে মনে হলো যে আমরা যেখানে বাইতুল্লাহর উমরার জন্য আসছি, আর প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একটা সন্ধি করলেন এবং এখন আমাদেরকে উমরা থেকে ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন, তো এটা যেহেতু ওনারা সহজভাবে নিতে পারেননি, এটা ওনাদের মনে খুব কষ্টের কারণ হলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পালন করাটা তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুব রাগান্বিত হলেন। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার ঘরে প্রবেশ করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আসলে খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, কি হয়েছে? তিনি বললেন যে আমি তাদেরকে বলতেছি তারা যেন মাথা মুন্ডন করে, কিন্তু তারা সেটা করছে না। এটা এটা আমার জন্য বড় কষ্টকর মনে হচ্ছে। ওইদিকে সাহাবায়ে কেরামদের জন্য এই বিষয়টা খুব কষ্টকর ছিল যে আমরা বের হয়েছি এক উদ্দেশ্যে, একটা ভালো উদ্দেশ্যে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে সিদ্ধান্ত দিলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি কি চান? যে আমি চাই তারা মাথা মুন্ডন করুক এবং তারা হালাল হয়ে যাক। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন যে যদি আপনি তাই চান তাহলে এক কাজ করেন, আপনি বের হন আর বারবারকে ডাকুন, এবং প্রথমে আপনি নিজে মাথা মুড়ান। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই পরামর্শ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে বারবারকে ডাকলেন এবং উনি মাথা মুন্ডন করলেন। এটা দেখে আর সাহাবায়েকদেরকে কিছু বলতে হয়নি, তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে কার আগে কে মাথা মুন্ডন করবেন। আল্লাহু আকবার। এই হলো এটা কিসের নতিজা? এটা নতিজা হইলো এইটুকু যে যে কথা দায়ীর কথার সাথে যখন এই কাজের মিল হবে তো এই কাজটা দ্রুত এটা সমাজে কথাটার গ্রহণযোগ্যতা থেকে বাড়িয়ে দেবে, সমাজে কথাটার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে। আমি শুধু মুখে বললাম কিন্তু নিজে সেটা প্র্যাকটিস করতেছি না, দেখা যাবে যে এটা খুব কম সংখ্যক লোক হয়তো আমার কথা গ্রহণ করতেছে, কিন্তু যখন আমার কথার সাথে আমার কাজের মিল থাকবে তখন মানুষের মধ্যে আমার দাওয়াতের আমার কথার গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যাবে, মানুষকে তিনি কাপড়ের কাপড় পরে এবং সুগন্ধি লাগিয়ে নিজে পুরোপুরি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে জিহাদের ময়দানে চলে আসলেন। তারপরে মুসলমান সৈন্যদেরকে ডাক দিলেন, হা আনা যা কাদ তাহান্নাতু ওয়া তাকাফফানতু। এর আগে তিনি বললেন, ইন্নাল ইসলাম আলিয়াউমা ফি খাতার ওয়া ইন্নাল মুসলিমিন কাযালিক وإني لأخشى أن تقضى على لا إله إلا الله فمن أراد ها أنا ذا قد تحنت وتكفلت فمن أراد الجنة فليلبس كما لبست ولنقاتل دون لا إله إلا الله حتى نشهد أو ترضى لا إله إلا الله أفكي هي برطماني مهوتي الإسلام والمسلمين إسلام والمسلمان ده وطنتو شنكوتي মারাত্মক সংকটে নিপতিত। আমি আমার আশঙ্কা হচ্ছে যে কাফেররা ইহুদিরা ইসলামকে ধ্বংস করার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। আমি এই দেখো আমি কাফনের কাপড় করে নিছি, আমি সুগন্ধি ব্যবহার করে নিছি, আমি মৃত্যুর জন্য পুরো প্রস্তুত হয়ে বেরিয়ে গেছি। আমার আরাদাল জান্নাহ তাহলে এলবেস কেমন লাগে, সুতরাং যে জান্নাত চায় সে যেন আমি যেভাবে পড়েছি মৃত্যুর জন্য যে প্রস্তুতি নিয়ে আমি বের হয়েছি সেও যেন সেভাবে প্রস্তুতি নিয়ে বের হয়। তাহলে এলবেস কেমন লাগে বিস্তু বল মুকাতিল দুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর আমরা আর এই আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাতু তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে হয় শাহাদত বরণ করব অথবা আল্লাহর এই কালিমা বুলন্দ হবে। এই আওয়াজের সাথে সাথেই যেন মুসলমানরা যে উদ্দীপনা এবং যে প্রেরণা পাইছে এর সাথে সাথে সবাই মুসলমানরা সবাই প্রস্তুত হয়ে গেছে। এটা কিভাবে হলো? যখন সালাহউদ্দিন আল-ফিয়ুতি নিজে সেটা দেখিয়ে দিচ্ছেন কাজে, যখন তিনি নিজে এটা প্রমাণ করছেন নিজে দেখাই দিচ্ছেন যে আমি কাপড় কাপড় পরে নিচ্ছি তোমরাও পরে নাও, কিন্তু যদি শুধু মুখে বলতেন নিজে না করে যদি সেটা মুখে বলতেন তাহলে সেটা হয়তো কাজ হতো না। যেমন হুদায়বিয়া সন্ধির সময় আগে যেটুকু বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজে সেটা দেখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম তখন সাথে সাথে সেটাকে গ্রহণ করে নিয়েছেন, তখন আর তারা তাদের মনের মধ্যে কোনো সংকোচ বোধ করেননি, তাদের উৎসাহ বেড়ে গেছে। তো গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য এবং ইলমের মধ্যে নূর আসার জন্য অবশ্যই তালেবুল ইলমকে তার ইলমের সাথে আমলের সামঞ্জস্য মিল থাকতে হবে, সে অবশ্যই যেন তার ইলম অনুযায়ী তাকে ইলম আমল করতে হবে। এই দুটো হলো তালেবুল ইলমের অবশ্য করণীয়। এই পর্যন্ত আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাই। পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ ইলম সম্পর্কে, ইলমের আদাব, ইলমের শুরুত, ইলমের হাকিকা, ইলমের ফাজাইল এবং এরপরে উলামাদের পরিচিতি, উলামা কারা, সোর্স অফ নলেজ, এইসব বিষয়ে ইনশাআল্লাহ আলোচনার আশা রাখি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। বারাকাল্লাহু ফিকুম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আজকের বিষয়ের মধ্যে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিক।